ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের অস্থিতিশীল সংকটপূর্ণ পরিস্থিতিতে মহাসচিবের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত অস্কার ফার্নান্দেজ তারাঙ্কো যুক্তরাষ্ট্র সহ অপরাপর দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
রয়েছে রিপোর্টার্স উইথআউট বর্ডার্স এর প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক আবেদ খানের বিশ্লেষণ।
বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক যে জঙ্গিবাদের যে প্রসারতা তার একটা অবিচ্ছিন্ন অংশ হিসেবে এখানেও ঘটছে।
তাছাড়াও রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ লোকসভা এবং নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভার আজ উপনির্বাচনে ভোট গ্রহণ মোটের উপরে শান্তিপূর্ণ হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। পাকিস্তানের পুলিশ বলছে উত্তর পশ্চিম পাকিস্তানে শুক্রবার একটি শিয়া মসজিদে জঙ্গি আক্রমণে অন্তত ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৬০ জন। পেশোয়ারের একটি শিয়া মসজিদে শুক্রবার নামাজিরা মসজিদে পৌঁছানোর পর হামলাটি হয়। ওই সময় বিস্ফোরণ এবং গুলির আওয়াজ পাওয়া যায়। পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতা যে বেড়েছে, শিয়া মসজিদের এই হামলা তারই সাম্প্রতিকতম। পাকিস্তানের তালিবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। দু সপ্তাহ আগেই পাকিস্তানের দক্ষিণাঞ্চলের শিকারপুরে এক শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত অস্কার ফার্নান্ডেজ তারাঙ্কো যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশ প্রশ্নে নিয়মিত যোগাযোগ রাখছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠকও এরই অংশ। এই কথাটি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। অন্যদিকে বিএনপি অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছে, এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশের অস্থিতিশীল সংকটপূর্ণ পরিস্থিতিতে মহাসচিবের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত অস্কার ফার্নান্দেজ তারাঙ্কো যুক্তরাষ্ট্র সহ অপরাপর দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, এরই অংশ হিসেবে অস্কার ফার্নান্দেজ তারাঙ্কো যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিশওয়ালের সঙ্গে অন্যান্য বিষয় সহ বাংলাদেশের সংকটাপন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং সহিংসতাপূর্ণ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ ও শান্তিপূর্ণ পন্থায় সহিংসতা প্রশমনের বিষয় আলোচনা করেছেন। তবে আলোচনার বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। এদিকে ঢাকায় বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে সরকারের বিরুদ্ধে আইন অমান্য এবং অসহযোগ আন্দোলন শুরুর হুমকি দেওয়া হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, শুক্রবার সহ গত তিন দিনে বেগম জিয়ার কার্যালয়ের খাবার সরবরাহ পুলিশ বন্ধ করে দিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকেই আমির খসরু আরও জানিয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট নাগরিকেরাও উদ্বিগ্ন। নাগরিক সমাজের ব্যানারে শুক্রবার এক সংবাদ সম্মেলনে চলমান সহিংসতা বন্ধ করা এবং সংকট নিরসনে সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তারা ১৩ সদস্যের নাগরিক সমাজ বলে একটি সংগঠন গড়ে তুলেছেন।
তারা বলেছেন, অনেক সময় পেরিয়ে গেছে কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন হচ্ছে না। বিশিষ্ট নাগরিকদের পক্ষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, সংবাদ সম্মেলনে বলা হয়, প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা নেই এটা ঠিক, কিন্তু তার নৈতিক ভূমিকা আছে, এ কারণেই প্রেসিডেন্টের উদ্যোগ কামনা করা হয়। বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে সংলাপ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এটিএম শামসুল হুদাকে প্রধান করে ১৩ সদস্যের নাগরিক সমাজ নামে একটি সংগঠন গঠিত হয়। ডক্টর আকবর আলী খান, ডক্টর শাহাদিন মালিক সহ বিশিষ্টজনরা এই কমিটিতে রয়েছেন। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমির খসরু এই মাত্র জানিয়েছেন যে রাজশাহীর বাঘায় শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমাবেশের অদূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এর ফলে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে, এতে কোনো কেউ আহত হয়নি।
আইসিসি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভকামনা জানিয়ে শুক্রবার সকালে টেলিফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেলিফোন আলাপে পারস্পরিক কুশল বিনিময় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি আফগানিস্তান ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও শুভকামনা জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সেদেশের নতুন পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে সদস্য দেশগুলোতে পাঠাবেন। তিনি শিগগিরই ঢাকা সফর করবেন বলে জানা গেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে শুভকামনা জানিয়েছেন এবং ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সার্কভুক্ত দেশগুলো সফর করবেন। এ সম্পর্কে রিপোর্টটি শুনলেন আমির খসরুর কাছে।
আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে যে মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও পূর্ব ইউক্রেনের সংঘর্ষে 11 জন সৈন্য নিহত এবং 40 জন আহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি এখনও কার্যকর হয়নি। সামরিক কর্মকর্তারা বলছেন, বিশেষ করে ডেবালসেভের আশেপাশে প্রচণ্ড লড়াই হয়েছে। বেলারুসের রাজধানী মিনস্কে প্রায় 16 ঘণ্টা আলোচনার পর ইউক্রেন সরকার রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী রাশিয়া সরকার এবং অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা OSCE-র প্রতিনিধিদের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিটি সম্পাদিত হয়। ইউক্রেন, রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সের নেতারা আলোচনা শেষে চুক্তিটি সমর্থন করে একটি বিবৃতি প্রকাশ করেন। 13 পয়েন্ট চুক্তির মধ্যে রয়েছে রাশিয়ার সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা, বন্দী বিনিময় এবং রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর করা। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় বনগাঁ লোকসভা এবং নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভার আজ উপনির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। বনগাঁয়ের 75% এবং কৃষ্ণগঞ্জে 81%-এরও বেশি ভোট পড়েছে, তবে কোথাও কোথাও গোলযোগ হয়েছে। আরও শুনুন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে।
ভোট গ্রহণকে কেন্দ্র করে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে। শাসক দলের প্রতিনিধিদের সঙ্গে বিরোধী দলের প্রতিনিধিদের বচসায় গণ্ডগোলের আকার নেয় নদিয়া জেলার গয়েশপুর এলাকায়। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার প্রতিবাদে নদিয়া জেলার বিভিন্ন জায়গায় CPIM সমর্থকরা অবরোধ করে। এছাড়াও বেশ কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গেছে। প্রায় সব জায়গাতেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, তারা BJP এবং CPIM সমর্থকদের মারধর করেছে। এদিকে দুটি আসনের উপনির্বাচনে ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে BJP রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, তাদের এজেন্টদের অনেক জায়গায় ঢুকতে দেওয়া হয়নি, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং বেশ কিছু জায়গায় বুথ দখল হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের দক্ষিণাঞ্চলে শুক্রবার ভোরে একটি ট্রেন দুর্ঘটনায় 4 জন মারা যান এবং ওই দুর্ঘটনায় আরও অন্তত 60 জন আহত হয়েছে। বেঙ্গালোর ইরনাকুলাম ইন্টার এক্সপ্রেস ট্রেনটি এনেকল এলাকার কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটি কেন লাইনচ্যুত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মায়ানমারের সরকারি সেনা এবং কোকাং উপজাতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে অন্তত 47 সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 73 জন। লড়াইটি চীনের সীমান্তের কাছে হয়েছে। শুক্রবার গ্লোবাল নিউ লাইট অফ মায়ানমার সংবাদ পত্রিকার খবরে বলা হয়েছে যে 9 ফেব্রুয়ারি থেকে লড়াই শুরু হয় এবং হাজার হাজার অসামরিক লোক সীমান্ত পার হয়ে চীনের ভেতরে ঢুকে পড়েছে। এ সম্পর্কে সরকার বেইজিংকে অবহিত করেছিল। দৈনিক পত্রিকা বলছে কোকাং গোষ্ঠীর দলছুট একটি দল সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে নাইজেরিয়ার জঙ্গি দল বোকো হারাম ভোরের দিকে চাঁদে আক্রমণ চালিয়ে 10 জনকে হত্যা করেছে। চাঁদ ওই অঞ্চলের ইসলামিক চরমপন্থী দলের বিরুদ্ধে সংগ্রামে যোগ দেওয়ার পর বোকো হারাম এই প্রথম চাঁদে আক্রমণ চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে লেক চাঁদে 3টি স্বয়ংক্রিয় কামানের সাহায্যে ভোর রাতের দিকে আক্রমণ চালানো হয়। জঙ্গিরা নগুবুয়া গ্রামের কাছে আগুন ধরিয়ে দেয় এবং ওই হামলায় গ্রামের প্রধান নিহত হন। এর আগে বোকো হারাম দল নাইজেরিয়ার সীমান্তবর্তী ক্যামেরুন এবং নিজারের শহরগুলোতে আক্রমণ চালিয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। সদ্য প্রকাশিত রিপোর্টার্স উইথাউট বর্ডার্স এর 2014 সালের প্রতিবেদনে 1971 সালে বাংলাদেশের যুদ্ধপরাধীদের বিচার এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত হানার অভিযোগে বাংলাদেশে হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটির বাংলাদেশ সম্পর্কিত অংশ সম্পর্কে সিনিয়র সাংবাদিক আবেদ খানের বিশ্লেষণ সহ এই রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় অধিকার অক্ষুণ্ণ রাখা এবং বাক ও মতামতের স্বাধীনতার লক্ষ্যে কর্মরত সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর তৈরি করা সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিশ্বব্যাপী তালিকা, যাতে 180টি দেশ রয়েছে, তার 146 নম্বরের দেশটি হচ্ছে বাংলাদেশ। সংস্থার 2014 সালের রিপোর্টে তথ্যের অবাধ প্রবাহের দিক থেকে বছরটি খুবই ভয়াবহ ছিল বলে উল্লেখ করা হয়। রিপোর্টে 1971 সালে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত মতামত প্রকাশের জন্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে এমন অভিযোগে একজন ব্লগার নিহত এবং অপর একজন ব্লগারকে ছুরিকাহত করা সহ প্রায় পুরোটা বছর জুড়েই হামলার ঘটনা চলতে থাকে। এছাড়া ব্লাসফেমি আইনের দাবি যারা করেছিলেন সেই সব উগ্র প্রতিবাদকারী এবং পুলিশের আক্রমণের শিকার হতে হয় সাংবাদিকদের, রিপোর্টে এমনটা উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক আবেদ খান। তিনি বলেন, পরিস্থিতি ওই রিপোর্টের চাইতেও ভয়াবহ।
আসলে পরিস্থিতিটা আমি এই জিনিসটাকে বলি যে আমাদের এখানে যেভাবে যত দেখা হচ্ছে যেভাবে তার থেকে একটা খণ্ডিত ভাবে দেখা হচ্ছে যে এটা সেই সময় যুদ্ধাপরাধ যে ইয়ে করার জন্য যে কয়েকজনকে এখানে প্রাণ দিতে হয়েছে মৌলবাদীদের হাতে, এটার কিন্তু একটা ক্ষুদ্রমাত্র, এটার ভেতরে কিন্তু আরো গভীরতর ব্যাপার আছে যেটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক যে জঙ্গিবাদের যে প্রসারতা তার একটা অবিচ্ছিন্ন অংশ হিসেবে এখানেও ঘটছে। এবং সেটা আমরা কিন্তু আজকে নয়, সেই 70-এর দশক থেকে দীর্ঘকাল এই জিনিসটাই কিন্তু অনুভব করে এসেছি যে এই ঘটনাগুলো বারবার ঘটানোর চেষ্টা হচ্ছে এবং বর্তমানে এটার চেহারাটি আরেকটু কঠোর এবং কঠিন হয়েছে। বিশেষ করে যেই মুহূর্তে 71-এর মুক্তিযুদ্ধের সময়কার যে অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তাদের ব্যাপারে যখন সরকার অ্যাকশনের মধ্যে চলে গেছে তখন কিন্তু এই জিনিসটা আরো প্রকট এবং প্রবল হয়েছে। তার পরিণতি কিন্তু আমাদের এখানে যে ব্লগাররা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা যে সোচ্চার হচ্ছিল তাদের উপরে যে হামলা এবং তাদের উপরে নানাভাবে পীড়ন, এটা কিন্তু তারই অংশ। এবং আরো দেখা যায় যে সরকার এই ক্ষেত্রে অত্যন্ত অসহায় ভাবে মৌলবাদ এবং মৌলবাদী চিন্তা ভাবনা তার কাছে এক অসহায় হয়ে পড়েছে, যার ফলে কিন্তু এই জিনিসটা ক্রমাগত ভাবে চলেই যায়।
2012 সালে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন্নিসা হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। এছাড়া আরো যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার খুব কমেরই বিচার হয়েছে। এ সম্পর্কে আবেদ খান বলেন,
কতগুলো জিনিস বলতে হবে যে আগে কোনটা প্রফেশনালি ঘটেছে আর কোনটা প্রফেশনালি ঘটে, যেটা পেশাগত দায়িত্ব পালনের ভেতর দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেই ক্ষেত্রে সরকারকে একভাবে দেখা যেতে পারে সরকারের কার্যক্রমকে। আর যে সমস্ত সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সাংবাদিকরা ইনভলভ হয়েছে সেই জায়গাটাকে আবার একটু আলাদা করে দেখতে হবে। এখনো পর্যন্ত সাগর রুনির যে ব্যাপারটি সেটা এত দীর্ঘায়িত হচ্ছে যে এর ভেতরে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। এবং ইতিমধ্যে একটি জাতীয় দৈনিকে গত 2 দিন যাবৎ ধারাবাহিক ভাবে এ বিষয়ে একটি তদন্তমূলক প্রতিবেদন দেওয়া হচ্ছে, তার ভেতর দিয়ে এক ধরনের জটিলতা এবং ধোঁয়াশার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে সাংবাদিকতার যে মানদণ্ডটি সেটা এমনভাবে দুর্বল হয়ে পড়েছে যে দুর্বলতার কারণে কিন্তু এই ধরনের আক্রমণ কিংবা এই ধরনের ঘটনা ঘটতেও পারছে এবং এর মধ্যে কোনো প্রতিকার হচ্ছে না।
সাংবাদিক আবেদ খান মনে করেন, বিচার না হওয়ার মূল কারণ সাংবাদিকতার মানদণ্ডের দুর্বলতা। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। চিকিৎসা বিজ্ঞানের আধুনিকায়নে বিজ্ঞানীরা মানুষের জন্য কৃত্রিম অঙ্গ তৈরি করেছেন ঠিকই, কিন্তু তা অবিকল মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতো নয়। তবে বিজ্ঞানীরা মানুষের জন্য সিনথেটিক চামড়া তৈরির ঘোষণা দিয়েছেন, যা অনেকটাই বাস্তবিক মানুষের চামড়ার মতো। এ নিয়ে জর্জ পুটিকের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
আগের তুলনায় কৃত্রিম রোবট হাত এখন অনেকখানি মানুষের হাতের মতো কাজ করতে পারে। হাতগুলোর মধ্যে যেগুলো বেশ অগ্রসর সেগুলো এমনকি আপনার চিন্তা অনুযায়ীও কাজ করতে পারে। অবশ্য যারা এই ধরনের বায়োনিক হাত ব্যবহার করেন তাদের যে কোনো বস্তু ছুঁতে বা ধরতে বস্তুটির দিকে তাকাতে হয়। যদিও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার গবেষকেরা এখন বলছেন তারা এমন এক ধরনের কৃত্রিম ত্বক তৈরি করেছেন যা উষ্ণতা, চাপ এবং আর্দ্রতা অনুভব করতে পারে। মানুষের ত্বকের বিকল্প এই পলিমার নির্ভর স্থিতিস্থাপক পদার্থ আগুনে পুড়ে যাওয়া রোগীর ত্বক প্রতিস্থাপনে ব্যবহার করা যাবে না। এ পদার্থ ব্যবহার করা হবে কৃত্রিম হাত পা তৈরির কাজে। এই কৃত্রিম হাত পা যাতে স্পর্শ অনুভূতি থাকে তা নিশ্চিত করবে এই পদার্থ। এই গবেষণা দলের প্রধান সোল ইউনিভার্সিটির স্কুল অফ কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর কিম ডাই হিয়ং বলেন, এ পদার্থ একেবারেই মানুষের ত্বকের মতো।
এই ত্বক চাপ, তাপমাত্রার টান, আর্দ্রতা অনুভব করতে পারে। এছাড়া এই ত্বক মানুষের ত্বকের মতোই, এই ত্বকে এমন ব্যবস্থা আছে যাতে তা নিজের থেকেই উষ্ণতা ধরে রাখতে পারে।
কিম বলছেন রাবার, পলিমাইড এবং সিলিকনের সমন্বয়ে ত্বক তৈরি এবং এর স্পর্শ অনুভূতির ক্ষমতা 400 বর্গ কিলোমিটার ঘনত্বের। এই পদার্থে মোড়ানো নতুন হাত শুষ্ক বা আর্দ্রতার পার্থক্য ধরতে পারবে এবং কোনো কিছু কতটা শক্ত হাতে ধরা হচ্ছে সেটাও অনুভব করতে পারবে। অবশ্য কিম বলছেন এখনও তা মস্তিষ্কে শব্দ তরঙ্গ পাঠাতে পারবে না এবং মস্তিষ্কে সংকেত তরঙ্গ পাঠানো বিজ্ঞানীদের লক্ষ্য।
আমি আশা করছি শারীরিক প্রতিবন্ধীরা এই ধরনের সিনথেটিক ত্বকের আবরণে ঢাকা রোবট হাত পা ব্যবহার করতে পারবে আর কলকারখানায় তা ব্যবহার করতে পারবে রোবটেরা।
বিজ্ঞানীরা বলছেন এ ধরনের স্পর্শ অনুভূতিশীল ত্বকের মাধ্যমে কোনো একদিন হয়তো রোবটেরা কিবোর্ডে টাইপ করে লিখতে পারবে বা বাচ্চার ডাইপারও পাল্টাতে পারবে।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকা দেখুন এনটিভিতে প্রতি শুক্রবার রাত 11:20, শনিবার সকাল 11:40।
এবারে রয়েছে যুব সংবাদ। নৌকা নির্মাণের ইতিহাস হাজার হাজার বছর আগের। প্রত্নতত্ত্ববিদরা নব্যপ্রস্তর যুগের নৌবাজারের অস্তিত্ব পেয়েছেন। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাংশের এলুইটিয়ান দ্বীপপুঞ্জের ওপরের দিকের অঞ্চলের অধিবাসীরা বেঁচে থাকত সামুদ্রিক প্রাণী খেয়ে। তা শিকার করতে এলুইটরা কায়াক নামের দ্রুত গতি সম্পন্ন এক ধরনের নৌকো ব্যবহার করত, যাকে রুশরা পরবর্তীতে বাহডারকুহ নাম দিয়েছিলেন। ভয়েস অফ আমেরিকার রেবেকা ওয়ার্ল্ডের এই বিষয়ক রিপোর্টটি থেকে শুনুন সেলিম হোসেনের কাছে।
ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে সেন্টার ফর উডেন বোটসে শিক্ষার্থীদেরকে এলিউটিয়ানদের ন্যায় কায়াক জাতীয় বায়ডর্কার আদলে কাঠের নৌকা তৈরি করা শেখান কোরি ফ্রিডম্যান। তিনি বললেন,
As you can see, we don't use any jigs or forms or molds or any type of assistance like that. They're all done, built like sculptures.
তিনি বলছিলেন, আমরা কোনো যন্ত্র বা ছাঁচ ব্যবহার করি না। সম্পূর্ণ কাজটি করা হয় মূর্তি বা ভাস্কর্য বানানোর মতো করে হাত ব্যবহার করে, ফলে এটি বিজ্ঞানের চেয়ে শিল্প মানেই বেশি সমৃদ্ধ। তিনি বলছিলেন, আদিবাসী নৌকার অধিকাংশই গাছের গুড়ির তৈরি ডোঙ্গা। গুড়ির ভেতর থেকে সব কাঠ খুঁড়ে বের করে তা বানানো হতো। আমরা এখানে ভিন্ন ভিন্ন কাঠের টুকরো জড়ো করে নৌকা তৈরি করছি। শত শত বছর আগে যেভাবে আদিবাসীরা নৌকা বানাতেন, ঠিক একইভাবে এখানেও ক্লাসে নৌকা বানানো শেখানো হয়। পার্থক্য হচ্ছে আগে যন্ত্র ব্যবহার করা হতো না, এখন এখানে কিছু পাওয়ার টুল বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। আগে পশুর চামড়া ব্যবহার করা হতো, এখন পশুর চামড়াও ব্যবহার করা হয় না। নৌকাগুলো কোনো ধরনের পরিকল্পনা বা অঙ্কন ছাড়াই তৈরি এবং শিক্ষার্থীদের কাঠের কাজের ধারণা থাকার পরও সেগুলো তৈরি করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। পুরো কাঠামোতে কোথাও আঠা ব্যবহার করা হয় না, স্ক্রু, নাট, বল্টু বা পেরেক ব্যবহার করা হয় না। এর বিকল্প হিসেবে বাঁশ ব্যবহার করা হয়। বাধার জন্য আদিবাসীরা পশুর নাড়ি বা পেশিতন্ত্র অথবা গাছের আঁশ বা ছাল ব্যবহার করত। আমরা ব্যবহার করছি নাইলনের দড়ি। ঐতিহ্যগতভাবে এলিউটরা বাইডারকা ব্যবহার করতেন শিকার করার যান হিসাবে।
The Aleuts would chase down seals and sea lions in this boat. So
Aleutsরা শিকার করার উদ্দেশ্যে সিল মাছ কিংবা সামুদ্রিক প্রাণী তাড়া করতে এই নৌকা ব্যবহার করতেন। সেগুলো ছিল খুবই দ্রুত গতি সম্পন্ন। ফ্রিডম্যানের ক্লাসে এই ধরনের একটি মসৃণ নৌকা বানাতে 9 দিনের মতো সময় লাগে। নৌকাগুলি মোটামুটি একই ধরনের দেখালেও প্রত্যেকটি নৌকার নিজ নিজ স্বাতন্ত্র্য রয়েছে। নির্মাণকারী তার নিজের শৈল্পিক দক্ষতার প্রমাণ রাখেন ভিন্ন ভিন্ন ভাবে। শুধু বাহ্যিক গঠন নয়, এর অভ্যন্তরের অংশ এবং গতির দিকেও আমরা লক্ষ্য রাখি। নৌকাগুলো প্রত্যেকটি তাদের স্বাতন্ত্র্য প্রকাশ করে। সিয়াটলের সেন্টার ফর উড এন্ড বোটস এর শিক্ষার্থীরা সকলেই প্রাপ্তবয়স্ক, তবে ফ্রিডম্যান বললেন তিনি আলাস্কায় তরুণ শিক্ষার্থীদেরকে নৌকা বানানোর শিল্প শেখান।
With a government grant where they pluck indigenous youth, the teenagers 12 to 14,
সরকারি অনুদানে ও এলাকার গ্রামাঞ্চলের 12 থেকে 14 বছর বয়সী আদিবাসী তরুণদের নেতৃত্বের কর্মসূচিতে নৌকা বানানোর কৌশল শেখানো হয়। ফ্রিডম্যান বললেন শিশুকাল থেকেই নৌকা তৈরির প্রতি তার আগ্রহ, আর সেই থেকেই আজকের এই অভিযাত্রা।
আপনারা জানেন বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে গেছে। এখন এই বিশ্বকাপ ক্রিকেটেরই কিছু খবর নিয়ে এসেছেন রোকেয়া হায়দার।
অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মাঠে অপূর্ব আতশবাজির মেলা আর নাচ গানে মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে দিয়েই শুরু হয়েছে 2015 সালের বিশ্বকাপ ক্রিকেট। প্রথম হার জিতে পাল্লায় নামবে স্বাগতিক নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে ক্রাইস্টচার্চে খেলা হবে। আর নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম, রস টেলর, ড্যানিয়েল ভেটোরি, ওদিকে শ্রীলঙ্কার তুখোড় সব ক্রিকেটার লাসিথ মালিঙ্গার, রঙ্গনা হেরাথ, তিলকরত্নে দিলশান এবং অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, সবার দিকেই দৃষ্টি রাখছেন দর্শক ভক্তরা। বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে, আর ভারত খেলতে নামবে তার জোর প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, দক্ষিণ এশিয়ারই আর এক তুখোর দল পাকিস্তানের বিরুদ্ধে। যাই হোক, টেলিফোনে অপর প্রান্তে রয়েছেন ঢাকায় দিলু খন্দকার, আমরা তার সাথে কথা বলবো এই বিশ্বকাপ নিয়ে শুরুর দিকে তারা কি ভাবছেন। দিলু খন্দকার, প্রথমে জিজ্ঞেস করব যে প্রথম ম্যাচ যে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যে, কোন দল জিতবে বলে মনে হয়?
সত্যি কথা যদি বলতে হয়, ক্রিকেটে এই প্রেডিকশন করা কঠিন,
খুবই কঠিন।
নিউজিল্যান্ড নিজের মাঠে খেলবে, নিজের মাঠে নিউজিল্যান্ড সবসময় কঠিন প্রতিপক্ষ। এই সেদিন শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে 4-2 ব্যবধানে উড়িয়ে দিয়েছে এবং পাকিস্তানকেও 2 ম্যাচের সিরিজে সহজেই হারিয়েছে। সেদিক থেকে নিউজিল্যান্ড খুবই ফেভারিট, এটা বলা যায়, কিন্তু শ্রীলঙ্কাকে কিন্তু উপেক্ষা করা ঠিক হবে না।
আর শ্রীলঙ্কার যে ক্রিকেটারদের নাম যেগুলো বললাম, মালিঙ্গা এবং তিলকরত্নে, এরা তো অত্যন্ত দক্ষ ক্রিকেটার। যাই হোক, বাংলাদেশের দিকে নজর দেবো। বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে কেমন হবে?
খুবই কঠিন ম্যাচ বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের জন্য আফগানিস্তান এই সেদিন বাংলাদেশে এশিয়া কাপ ক্রিকেটের আসর বসেছিল, সেখানে কিন্তু বাংলাদেশ ভালোই খেলেছিল। তারপরেও কিন্তু বাংলাদেশের একটা পরাজয় রয়েছে এই আফগানিস্তানের বিরুদ্ধে, তাই স্বভাবতই শঙ্কা বাংলাদেশ, নো ডাউট বাংলাদেশও আনপ্রেডিক্টেবল শব্দটা এখন বাংলাদেশের বেলায় প্রযোজ্য, যদিও এটা প্রযোজ্য ছিল পাকিস্তানের বেলায়, কারণ তারা 2 প্র্যাকটিস ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তারপরও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কিন্তু তিনি আমল দিচ্ছেন না যে প্র্যাকটিস ম্যাচটা প্র্যাকটিস ম্যাচের আদলেই, বাংলাদেশ যে শক্তির দল তারা বিশ্বকাপে ভালো খেলবে এবং আফগানিস্তানকে হারিয়েই হয়তো ক্যানবেরাতে বাংলাদেশ তাদের প্রথম বিজয়টা তুলে নেবে এবারের বিশ্বকাপে। কিন্তু বাংলাদেশের অনুরাগীরাও মুছিয়ে আছেন যে তামিম, সাকিব, মুশফিক, মাশরাফিরা ওদিন জ্বলে উঠবেন, টিম বাংলাদেশ টিম হয়ে খেলবে এবং তারা আফগানিস্তানকে।
হ্যাঁ, আপনি যে কথাটা বললেন যে টিম বাংলাদেশ হয়ে খেলবে, এই দলগত খেলায় সেটার দিকেই নজর রাখা দরকার। অনেকেই অনেক এগিয়ে আসেন, কিন্তু ওই দলগত নিজেদের মধ্যে সমন্বয় রক্ষা করতে না পারার কারণে দলটি পিছিয়ে যায়। যাই হোক, ভারত ব্যাট করতে নামবে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে, গতবারের চ্যাম্পিয়ন ভারত, এবং খোদ সচিন তেন্ডুলকর বলছে যে এবারও কিন্তু ভারত অনেকটাই এগিয়ে যাবে, হয়তো শিরোপাও জিতে নেবে। বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, তাদের দিকে দৃষ্টি সবার, আপনি কি মনে করেন?
এই এক একটা ব্যাপারেই ভারত পাকিস্তান পর্যন্ত যতগুলি বিশ্বকাপে ম্যাচ হয়েছে, পাঁচটি ম্যাচ হয়েছে, সবগুলোতে ভারত জিতেছে। পাকিস্তান কিন্তু 50 ওভারের খেলায় যে বিশ্বকাপ, সেখানে কখনোই ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে জয় পায়নি। যদিও হেড টু হেডে পাকিস্তান অনেক বেশি জিতেছে ভারতের থেকে এই ওয়ানডে ম্যাচে, কিন্তু এই একটি জায়গায়। এবার শাহেদ আফ্রিদি বলেছেন শুরুটা হয়তো এবারই হবে, তারা কিন্তু আনন্দ দিচ্ছেন না, কারণ পাকিস্তানের এবারে টিমটি বেশ
সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন তাহিরা কিবরিয়া।
পাকিস্তানের পুলিশ বলছে উত্তর পশ্চিম পাকিস্তানে শুক্রবার একটি শিয়া মসজিদে জঙ্গি আক্রমণে অন্তত 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 60 জন। পেশোয়ারের একটি শিয়া মসজিদে শুক্রবার নামাজিরা মসজিদে পৌঁছানোর পর ওই হামলাটি হয়। ওই সময় বিস্ফোরণ এবং গুলির আওয়াজ পাওয়া যায়। পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতা যে বেড়েছে, শিয়া মসজিদের এই হামলা তারই সাম্প্রতিকতম। ভারতের দক্ষিণাঞ্চলে শুক্রবার ভোরে একটি ট্রেন দুর্ঘটনায় 4 জন মারা যান। ওই দুর্ঘটনায় আরও অন্তত 60 জন আহত হয়েছে। ব্যাঙ্গালোরের ইরনাকুলাম ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি এনাকাল এলাকার কাছে লাইনচ্যুত হয়। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে বিধানসভার ভোট হবে 20 ফেব্রুয়ারি। বিহার পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন গৌতম গুপ্ত।
বর্তমান মুখ্যমন্ত্রী জীবনরাম মাঝি হয়তো মুখ্যমন্ত্রী থেকেই গেলেন, অথবা সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন পেয়ে নতুন মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার। তৃতীয় সম্ভাবনা, হয়তো জারি করতে হল রাষ্ট্রপতির শাসন। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী শক্তি পরীক্ষার দিন স্থির করেছেন আগামী শুক্রবার 20 ফেব্রুয়ারি। আর তাতে বিলক্ষণ রুষ্ট হয়ে নীতিশ কুমার অভিযোগ করেছেন, এত দেরি করলে তো জীতনরাম মাঝি আর বিজেপি নেতৃত্ব মিলে বিধায়ক কেনাবেচা শুরু করবেন, ভোটাভুটি বরং হোক যত শীঘ্র সম্ভব। এই মুহূর্তে নীতিশের সমর্থক 130 জন বিধায়ক স্পষ্টই সংখ্যাগরিষ্ঠতা। মাঝির সঙ্গে রয়েছেন 12 জন বিধায়ক আর বিজেপির বিধায়ক সংখ্যা 87 জন। অর্থাৎ নীতিশ কুমারই নতুন মুখ্যমন্ত্রী হবেন বলে মনে হচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে যে মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও পূর্ব ইউক্রেনের সংঘর্ষে 11 জন সৈন্য নিহত এবং 40 জন আহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি এখনও কার্যকর হয়নি। সামরিক কর্মকর্তারা বলছেন বিশেষ করে ডেবালসেভের কাছে প্রচণ্ড লড়াই হয়েছে। বেলারুশের রাজধানী মিনস্কে প্রায় 16 ঘণ্টা আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তিটি হয়। প্রেসিডেন্ট বারাক ওবামার আজ শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে। ওই আদেশের লক্ষ্য হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক হুমকি দেখা দিলে সরকার নানা কোম্পানি ও সংস্থাগুলো একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারবে। মায়ানমারের সরকারি সেনা এবং কোকাং উপজাতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে অন্তত 47 জন সেনা নিহত হয়েছে।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.